আমাদের রাস্তাঘাটে যাই গেলাম, জায়গা করে দাও সামনে আসুন। আগদের নিকার অনুষ্ঠানের পরে আমাদের উস্তাদদের সংক্ষিপ্ত মশলা আছে, পরামর্শ আছে, এই জন্য ওনারা আগে আগে থাকলে ভালো হয়। তাছাড়া দুপক্ষের যারা আত্মীয় স্বজন আসছেন তারাও আগে আগে থাকলে ভালো হয়। বিশেষ করে ছেলে এবং মেয়ের পক্ষ থেকে যারা প্রস্তাব দিবে তারা আমার সামনে থাকলে ভালো হয়। মেয়ের পক্ষ থেকে যারা প্রস্তাব দিবে ছেলের কাছে তারাও আমার সামনে চলে আসুক। মেয়ের এজেন্ট নিয়ে আসছে কে? আপনি নিয়ে আসছেন, তারপর আমার সামনে আসুক, ওখানে যান। নূর মালা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। সাধারণত আমরা একটা বিবাহ পড়াই, আল্লাহ তাআলা আজকে বেশি খায়র বরকতের ফয়সালা করছেন, এটা দুটা বিবাহ পড়ানো হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি নূর মালা নূর পড়লাম, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। তেলাওয়াত যে ভাই করল ছাত্ররত রহমানিয়ার, কিন্তু তেলাওয়াত রহমানিয়ার ভাই নাই, দাওয়াতুল হকের ভাই নাই। দাওয়াতুল হকের তেলাওয়াত হল আগে কোরআন তেলাওয়াতের তিনটা উপকার বলতে হবে, দুটা আদব বলতে হবে, তারপরে তেলাওয়াত শুরু করতে হবে। সব ছাত্র শুনে রাখো যে দাওয়াতুল হকের তেলাওয়াত কি? আমাদের মাদ্রাসা দাওয়াতুল হকের মাদ্রাসা, হ্যাঁ, তবলিগ কর্মী সৃষ্টি করে, দাওয়াতুল হক কমান্ডার সৃষ্টি করে। দাওয়াত তবলিগ দীন ইসলামের সাধারণ সৈনিক সৃষ্টি করে, আর দাওয়াতুল হক ওই সৈনিকদের পরিচালনা করার জন্য কমান্ডার সৃষ্টি করে। কমান্ডার ছাড়া সাধারণ সৈনিকরা যুদ্ধ করতে পারে? তাহলে তবলিগ জামাতের সাথে দাওয়াতুল হকের কোন লোক যদি না থাকে তাহলে ওই চিল্লায় বেশি ফায়দা হবে না, কম বেশি হবে, পরিপূর্ণ ফায়দা হবে না। প্রত্যেক জামাতের সাথে দাওয়াতুল হকের একজন লোক থাকতে হবে। এজন্য দাওয়াতের লোকজন বেশি বেশি তবলিগে সময় লাগানো দরকার, এবং তবলিগ আল্লাহর দায়িত্ব দাওয়াতের লোক খুঁজে সাথে নিয়ে চিল্লায় বের হওয়া, তাহলে চিল্লাটা অর্থবহ হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই বিবাহ শাদী এটা আমাদের দীন ইসলামে অনেক বড় ইবাদত, এটা কোন ফুক্তির জিনিস না। আনন্দ করতে তো হবেই, কিন্তু মূলত উদ্দেশ্য ওইটা না, উদ্দেশ্য হল এটা ইবাদত। যে কারণে নবী আলাইহিস সালাম বিবাহের খুতবার মধ্যে যে তিনটা আয়াত পড়তেন, তিনও আয়াত তাকওয়ার উপরে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এমন কাজ করো না যেটা আল্লাহর ভয়ের বিরুদ্ধে, এমন কোনো কাজ করো না। তিনটা আয়াত পড়তেন, সব তাকওয়া। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস উম্মতকে শুনিয়েছেন তার মধ্যে বলা হয়েছে ইদা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন ফালিয়াত্তাকিল্লাহ মিন নিসফিল বাকি। যখন কোন আল্লাহর বান্দা বিবাহ করে তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায়, অর্ধেক দিনদারি কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে,
বাস্তবে
এটা লক্ষ্য করলে দেখা যায় বিবাহিত জিন্দগি অনেক বরকতের জিন্দগি, সে যা করে ওটা বরকতময় হয়ে যায়, অল্প মেহনতে অনেক কাজ হয়ে যায়। আগে একার কেসমত নিয়ে ময়দানে মেহনত করছে, এখন দুইজনের কেসমত নিয়ে মেহনত করতেছে, তা আল্লাহ তার রেজেককে ডবল করে দেয়। আয়াতের মধ্যে আসছে তোমরা যদি গরিব হও আর ধনী হইতে চাও তাহলে বিবাহ করো, তোমরা যদি গরিব হও আর তোমার ধনী হওয়ার ইচ্ছা থাকে তাহলে বিবাহ করো, আল্লাহ পয়সা দিয়ে দেবে ধনী হয়ে দেবে। হ্যাঁ, আয়াতের তর্জমা করলাম আমি, এত বরকত জিনিস এটা। এই জন্য কিতাবে লিখছে এক আল্লাহর বান্দা মসজিদের কোনায় যারা দিন তেলাওয়াত করে তসবি পড়ে কিন্তু বিবাহ করতে রাজি নেই, আর এক আল্লাহর বান্দা বিবাহ করে সাদা সিধা জীবন যাপন করে ফরজ আজেব সুন্নতে মক্কাদা করে, এত নফল পড়ার সময় নেই তার কাছে, ফরজ আজেব সুন্নতে মক্কাদা। তো কিতাবে লিখছে ওই মসজিদে বসে সারাদিন তেলাওয়াত আর আওয়ামিন তাহাজ্জুদ করতেছে তার থেকে এই লোকের সওয়াব বেশি হবে, আল্লাহর কাছে নৈকট্য এই লোকের বেশি হবে। এজন্য এটা খুব বরকতের জিনিস, খুবই বরকতের জিনিস। এবং নিজের দিন ইমান হেফাজত করার জন্য, নিজের চক্ষুর হেফাজতের জন্য, নিজের লজ্জাস্থান হেফাজতের জন্য এর থেকে উপকারী কোন ব্যবস্থা আল্লাহ শরিয়াতে আর নেই, এত উপকার। কিন্তু সব জায়গায় ইহুদিরা ঢুকে বাধাগ্রস্ত করে, যেখানে আমাদের কোন ক্ষতি হয় দেখা যায় পিছনে ইহুদিদের হাত আছে প্রত্যেকটা জায়গায়। এখন তবলিগ নিয়ে সংকট দেখা যায় দিতে খুঁজলে পাওয়া যাবে ইহুদিদের একটা দল ঢুকছে, এখানে ঢুকে ওলামার আওয়াম তাতে কোনোভাবে মিলতে না পারে, এর জন্য যা কিছু করার দরকার যত কোটি টাকার দরকার সব তারা বিতরণ করতেছে, শুধু এই পয়েন্টে যে পাবলিক আর আলেমগুলো মিলতে না পারে। এদেরকে সাবাই বলে, এরা জঙ্গে জামাল সিফিন করছিল তারাই এখন এই তবলিগের ভিতরে ফেতনা লাগাইছে। ঠিক যেদিন মাদ্রাসার ছাত্ররা টাকরাইল গেছে সময় লাগাইতে বাৎসরিক পরীক্ষা দিয়ে হাজার হাজার ছাত্র গেছে, ঠিক ওই সময় তারা হামলা করছে, সময়টা এমন বাসনি করছে যে ছাত্ররা যেন আল্লাহর রাস্তায় বেরোতে না পারে, এই আল্লাহর রাস্তায় বেরোনোকে বাধাগ্রস্ত করার জন্য ওই সময় হামলা করছে। আমাদের অনেক ছেলে মেলে বাইরে খেয়েছে, কিল ঘুষি চট থাপড় ইত্যাদি খুব হয়েছে, কিন্তু আল্লাহর মেহরবানি আমাদের একটা ছেলেও পিস্তা হয় নাই, সব আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে। যারা গেছিল কাকরাইল তাদের চক্রান্ত আল্লাহ বাস্তবায়ন করে নাই, তাদের চক্রান্ত সাবাইদের চক্রান্ত আল্লাহ বাস্তবায়ন করে নাই। ময়মনসিংহ মার্কাজের সব ওলামাদের পক্ষে, হক্কানি ওলামাদের পক্ষে এই ঢাকা থেকে ফোন করে করে কিছু ইংরেজি শিক্ষিত লোকরে তাদের বিরুদ্ধে দাঁড় করাইছে, মার্কাজের বিরুদ্ধে দাঁড় করেছে। এই ফোনগুলো কে করে, কারা করে? এই লোকগুলো সাবাই, এরা হয় নিজে সাবাই না হয় সাবাই চক্করের খপ্পরে পড়ছে। এদের যদি আমরা চিনতে না পারি তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। ওলামাদের দায়িত্ব, পাবলিকের দায়িত্ব এই গ্রুপ থেকে দূরে থাকা এবং খুব মিলে মিশে তবলিগের কাজকে আগায় নেওয়া। আমরা কোনো ব্যক্তির জন্য তবলিগ করি নাই, আমরা কোনো ব্যক্তির জন্য ছাড়ব না, আল্লাহ রসুলের জন্য করছি, আল্লাহ রসুলের জন্য করে যাব, সাবাইরা যা পারে করুন। এইভাবে যদি আওয়াম আর ওলামা এক থাকে ইনশাআল্লাহ এই সাবাইরা কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ কবুল করুন। এই ইহুদি চক্র তারা এই বিবাহের ব্যাপারে অনেক ফেতনা সৃষ্টি করছে, অনেক ফেতনা সৃষ্টি করছে। যেমন তারা একটা আইন তৈরি করছে, আইন তৈরি করছে যে 18 বছরের আগে কোন মেয়ের বিবাহ হইতে পারবে না, এর আগে নাকি মেয়েটা নাবালক থাকে। 18 বছর আগে বাল্য বিবাহ। একটা মেয়ে 13-14 বছর বয়সে বালিকা হয়ে যায়, তারপরে 5 বছর চলে গেছে, এখনো নাবালক রয়ে গেছে, কত বড় ধোঁকাবাজি। তাদের উদ্দেশ্য এই আইনের কারণে মুসলমানরা যেন সঠিক টাইমে মেয়েদেরকে বিবাহ দিতে না পারে, আর বিবাহ যখন দিতে পারবে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তো জিনা ব্যভিচার অন্যায় অপরাধ বেড়ে যাবে। বৈধ পথ যখন বন্ধ হয়ে গেল তো অবৈধ পথ চালু হবে। তো ইহুদিদের চক্রান্ত, এটাকে নাম দেওয়া হচ্ছে মুসলিম পারিবারিক ল। কিসের মুসলিম পারিবারিক ল? নবীজি কি তার মেয়েকে 18 বছরে বিয়ে দিয়েছিলেন? নবীজি তো তার মেয়েকে বালে গাওয়ার সাথে সাথে বিয়ে দিয়েছিলেন, তো মুসলিম হলো কেমনে? তা কাফের পারিবারিক ল। এটা এমন এমন আইন তৈরি করছে, আর এক আইন তৈরি করছে তালাক দিলেও পড়বে না, তালাক দিলেও পড়বে না, 3 মাস এটা লটকায় থাকবে। 3 তালাক দিলে, এক তো ইসলামে 3 তালাক নেই, ইসলামে 3 তালাকের ধারণাটা ভুল, ইসলামে কোনো 3 তালাক রাখা হয়নি। যে কোনো প্রয়োজন হোক, যদি একান্ত জরুরত পড়ে, ফতোয়ায় তালাক দেওয়ার অনুমতি দেয়, তো 1 তালাক যথেষ্ট। প্রথম রজি দিবে, পরে বাইন হয়ে যাবে, কিন্তু তালাক একটা থাকবে। কোন জরুরত নেই 2 তালাক দেওয়ার, কোন জরুরত নেই 3 তালাক দেওয়ার। কিন্তু আমাদের অ্যাডভোকেটরা এটা জানে না, তাদের কাছে কেউ তালাকের জন্য গেলেই একবারে 1, 2, 3, 4, 3 বাইন দিয়ে দিলাম। তালাক মানে তারা বলছে 3 না দিলে এটা তালাক হবে না। এটা এত বড় জাহালাত, এত বড় মূর্খতা, বলার বাইরে। ইসলামে কোন জরুরত নেই 3 তালাকের, 1 তালাক। 3টা কেন দেখা হয়েছে? 3টা দেখা হয়েছে তালাক নিয়ে কেউ তামাশা না খেলে, আমি 300 তালাক দিলাম, কেউ কে আমি 900 তালাক দিলাম, এই তামাশা বন্ধ করার জন্য 3 দেখা হয়েছে, কোন জরুরত নেই। তো তারা আইন বানাইছে ইহুদিরা মুসলমানদেরকে দিয়ে, মুসলমানদের মধ্যে তাদের লোক আছে, এজেন্ট আছে, তাদেরকে দিয়ে আইন বানাইছে, 3 তালাক দিলে ওটা লটকে থাকবে। চেয়ারম্যান সাহেব যদি 3 মাসের মধ্যে তাদেরকে মিলাই দিতে পারে, তাহলে ওই 3 তালাক ভ্যানিশ হয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে। আর যদি 3 মাসের মধ্যে মিলাই দিতে না পারে, তখন যে ওইটা কার্যকরী হবে, এতদিনে গাছের মধ্যে লটকানো ছিল ওইটা। এইরকম ধারণা ইসলামে করা গলত। ইসলামে তো তালাক দেওয়ার সাথে সাথে পড়ে যায়, সাথে সাথে পড়ে যায়। যদিও সামনে কোন লোক নেই, সাক্ষী নেই, স্ত্রীও সামনে নেই, সে একা বয়ে বয়ে কইল 3 তালাক, একা বয়ে বয়ে কইল আমি আমার স্ত্রীকে 1, 2, 3 তালাকে বাইর দিলাম, একা কইল, তো পড়ে গেছে স্ত্রী শেষ, আর কোনো রাস্তাও নেই। যাই হোক, এই তারা এই ধরনের অনেক আইন করছে, আইন করে করে এই বিবাহকে বাধাগ্রস্ত করছে। আজীব আজীব আইন করে ইসলামের ভিতরে। আর তা করছে কি, মেয়ের এজেন্ট যখন আনা হবে, এজেন্ট, তখন বরের পক্ষ থেকে সাক্ষী দিতে হবে। এটা তাদের বানানো আর এক আইন, গলত আইন, এরকম কোন আইন নেই। এজেন্টের কোন সাক্ষী লাগে না, বিবাহ যখন হবে তখন সাক্ষী লাগে। প্রস্তাব দিল, কবুল করলো, ওটা শোনার জন্য কি লাগে? সাক্ষী লাগে। টেলিফোনে বিবাহ জায়েজ নেই, যদিও টেলিফোনে ওই বরের ছবি দেখা যাইতেছে, কথা শোনা যাইতেছে, তারপরও টেলিফোনে বিবাহ জায়েজ নেই। এগুলো সব না জায়েজ, হারাম, কিচ্ছু বিবাহ হবে না। তো বিবাহের জন্য সাক্ষী লাগে, কিন্তু মেয়ের এজেন্ট নেওয়ার সময় সাক্ষী লাগে না। কারণ মেয়ের বাপে এজেন্ট নিতে পারে, চাষায় নিতে পারে, দাদায় নিতে পারে, মামায় নিতে পারে, যে কোনো ঘনিষ্ঠ আত্মীয় যার পর্দা করা লাগে না সে মেয়ের থেকে এজেন্ট নিবে যে এই নামের ছেলে দেখতে শুনতে এরকম, সে এই কাজ বাজ করে, তার এই শিক্ষাগত যোগ্যতা আছে, তার সাথে আমরা তোমার বিবাহ ঠিক করছি, তো মোহর এত টাকা, তুমি আমাকে তুমি রাজি আছো কিনা, এক নম্বরে জানবে রাজি আছে কিনা, দুই নম্বরে বলবে আমাকে উকিল বানায় দিতে রাজি আছো কিনা, আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। মেয়ে তার মজলিসে আছে না, ওই যে এজেন্ট নিয়ে আসে উনি মজলিসে আসে, উনি প্রস্তাব দেয়। এটার জন্য কোনো সাক্ষীর দরকার নেই, যিনি এজেন্ট নিয়ে আসলেন উনি একা শুনছে এটা যথেষ্ট। কারণ আমাদের শরীয়তে কুমারী মেয়ে হাসলেও অনুমতি, কানলেও অনুমতি, চুপ থাকলেও অনুমতি, চুপ থাকলেও অনুমতি। তাহলে ছেলে পক্ষ যে যায় যে মেয়ে কি কইলে শুনতে, মেয়ে যদি চুপ থাকে বা একটু মুচকি হাসি দেয় ওরা কি রিপোর্ট দিবে? ওটা কি শোনা যাবে পর্দার আড়াল থেকে? মেয়ে যে শুনে চুপ ছিল ওটাই অনুমতি, হাসছে এটাই অনুমতি, কানছে এটাই অনুমতি, তো সাক্ষীর এসে কি খবর দিবে? কিচ্ছু খবর দিতে পারবে না, একদম যাওয়াটা খাবা খা। এই জন্য এই এজেন্টের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আর আজকাল যা হইতেছে কোর্ট ম্যারেজ, তো জঘন্য নির্লজ্জ কাজ, বাপ মাকে বাদ দিয়ে এইভাবে কোর্টে দেয় করা, এর থেকে নির্লজ্জ কাজ আর হয় না। এবং এই কোর্ট ম্যারেজ যে হয় এর অধিকাংশগুলো কিন্তু বিয়ে হয় না। কেন বিয়ে হয় না? অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে মেয়ে যে স্তরের, ছেলে তার থেকে নিচের স্তরের, আর্থিক দিক দিয়ে, দিনদারির দিক দিয়ে, বংশের দিক দিয়ে, সব দিক দিয়ে মেয়ে হলো উপরে আর ছেলে হলো নিচে। এই অবস্থায় যদি মেয়ে বিবাহ বসে তো আমাদের হানাফি মাজারে বিবাহ হবে না, জেনাবে বিচার হবে। আর যদি ছেলে উপরে হইত মেয়ে নিচে হইত তাহলে অবশ্য বিবাহ হয়ে যাইত, নির্লজ্জ কাজ, কিন্তু ছেলে উপর স্তরে হলে বিবাহটা হইত। কিন্তু ছেলে নিচে মেয়ে উপরে এই অবস্থায় যদিও কোর্টে বি পড়াই দেয়, সাক্ষী থাকে সব থাকে, এরপরও বিবাহ হয় না, তালাক নেওয়ারও কোনো দরকার নেই। তারপর আইনের জটিলতা এড়ানোর জন্য দিতে হয় না, ভিন্ন কথা। তো বিবাহতে সবচেয়ে খেয়াল রাখতে হবে কোন পক্ষ থেকে কোন গুনায়ের কাজ না হয়, তাকওয়ার খেলাফ কোন কাজ না হয়। কারণ বরকত দেওয়ার মালিককে? বিবাহে বরকত মিল মোহাম্মদ কে দিবে? আল্লাহ দিবে। তা আল্লাহকে রাজি করলে আল্লাহ দিবে, আল্লাহকে নারাজ করলে আল্লাহ দিবে কেন? এই জন্য খুব সতর্ক থাকতে হবে, এই একটা জিনিস। আর বিবাহে মাত্র দুটা খরচ আছে, উভয় খরচ আল্লাহ তাআলা ছেলের উপরে অর্পণ করেছেন। বিবাহে দুটাই খরচ, দুটা কার উপরে? ছেলের উপরে। একটা কি? স্ত্রীকে মোহর দেওয়া, তার তৌফিক অনুযায়ী মোহর দেওয়া, চাই নগদ দিক, চাই কিস্তিতে দিক, যেমন দিক দিতেই হবে, এটা করজ নেওয়ার মতো একটা ঋণ। এই মোহরের কারণেই কিন্তু বিবি হালাল হয়। এই জন্য হাদিসে আসছে, হাদিসে আসছে, যদি কেউ বড় অঙ্কের মোহর বাঁধে আর তার পরিশোধ করার নিয়ত না থাকে, অনেকে আজকে যারা করতেছে বড় অঙ্কের বাঁধে কিন্তু তার বিলের মধ্যে আমি দিব না, এটা এমনকি মেয়ে পক্ষ বলে যে আপনার দেওয়া লাগবে না, এটা বাঁধবেন, কারণ এটা মার্কেট রেট, এটা নাকি মার্কেট রেট, তাই এটা বাঁধবেন। এই নিয়তে যদি কেউ মোহর বাঁধে আর দেওয়ার নিয়ত না থাকে, তো হাদিসের কিতাবে আসছে এই লোকটা সারা জীবন জেনা করলো এবং হাসরের ময়দানে জেনাকারীদের কাতারে উঠবে, মোহর দিতেই হবে। মাওলানা থানভী লিখছে মৌখিক মাপ চাইলে হবে না, আগে বুঝাই দিতে হবে, বুঝাই দেওয়ার পরে কিছু যদি স্বামীকে হাদিয়া করে পরের কথা, মৌখিক মাপ চাওয়াও নিষেধ। এই একটা খরচ। দ্বিতীয় খরচ হলো ছেলে তার তৌফিক অনুযায়ী ধার কর্জ না করে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অলিমা খাওয়াই দিবে, যা দিয়ে পারে। তৌফিক থাকলে ছাগল দিয়ে ছাগল জবাই করে খাওয়াবে, তৌফিক থাকলে গরু জবাই করে খাওয়াবে, তাও তৌফিক নেই মুরগি জবাই করে খাওয়াবে, মুরগি কেনার তৌফিক নেই তো চলো এক কেজি মিষ্টি কেন, এক কেজি মিষ্টি কিনে খাওয়াই দাও, এটা অলিমা হয়ে গেল। হাদিসে অনেক রকম অলিমা পাওয়া যায়, হুজুরে খুরমা দিয়ে অলিমা খাওয়াই দিচ্ছেন, হুজুরে পনির দিয়ে অলিমা খাওয়াই দিচ্ছেন। বকরি জবাই করেন নাই, বকরি জবাই করা কোনো জরুরি না। এই দুটা খরচ, এই উভয়টা খরচ শরিয়াতে ছেলের দায়িত্বে দিছে, যেহেতু ছেলে এই মেয়েটাকে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে, এই জন্য তার দায়িত্ব, তার দায়িত্ব। সমান অধিকার কথাটা ঠিক না। আজকাল বলে যে মেয়েরা বলে আমি অমুক ছেলেকে বিবাহ করব, তারা বিবাহ করে না, তারা বিবাহ বসে। এই জন্য হাদিসে যেখানে বিবির কথা আসছে সেখানে একটা শব্দ আছে কানা তাহতা ফুলান, হাদিসে লক্ষ্য করলে দেখা যাবে যত জায়গায় কারো বিবির আলোচনা আসছে লেখা আছে হাদিসে কানা তাহতা ফুলান, কানা তাহতা আবি ইহাবা। অর্থাৎ আগের থেকেই নবী যাতে শব্দ ব্যবহার করছে যে মহিলারা স্বামীর আন্ডারে, এই কথাটা আগে ক্লিয়ার করে দিচ্ছে। আর কোরআনে তো অনেক আয়াত আর রিজাল কওয়ামুন আলা নিসা, তারা 60-70 বছরটা জিন্দেগি পাড়ি দিবে, এই জিন্দেগি পাড়ি দিতে দে কে আমির হবে এটা আল্লাহ ঠিক করে দিচ্ছে। 60-70 বছর তারা একসাথে পাড়ি দিবে, আমির কে হবে আল্লাহ ফয়সালা করে দিচ্ছে, যে স্বামী আমির হবে, স্ত্রী মামুর হবে। কিন্তু আমির সাহেবকে আবার বলে দিছে তোমাকে না আমির বানানো হলো, এটা ইংরেজদের অর্ডার জারি করার আমির না, ইংরেজদের অর্ডার জারি করার অফিসার না তুমি, ইসলাম আমির বলে যে নাকি খেদমত করে, যে মামুরের খেদমত করে তাকে আমির বানানো হয়, আপনি খেদমত বোঝে না তারা আমির বানানো হয় না। তো স্বামীকে আমির বানানো যে খেদমতের জন্য, অর্ডার জারি করার জন্য না, বুঝতে হবে। এই দুটা খরচ, মেয়ের বাপরে কোনো খরচ দেওয়া হয় নাই, কেন মেয়ের বাপ তো 15-20 বছর করে আসছে, খরচ করে আসছে এই মেয়েটাকে লালন পালন করতে, শিক্ষা দীক্ষা দিতে কত কিছু করে আসছে, তাহলে একে আর নতুন করে বোঝা দেওয়া হয় নাই। আজকে সে রিলিফ, আজকে সে কান্নাকাটি করে হ্যাঁ মেয়েকে বেজায় দিছে, একদিকে দিল খুশি মেয়েটার বিবাহ ব্যবস্থা হয়ে গেছে, আর একদিকে মেয়েটা চোখের সামনে ছিল, মেয়ে বাপের জন্য বড় সান্ত্বনা, চোখের সামনে তো সরে গেলে বাপের অনেক কষ্ট হয়, এজন্য একই সাথে খুশি একই সাথে কাঁদতে থাকে, এর নাম বল সাধু। একই সাথে খুশি একই সাথে কাঁদতেছে, এর নাম কি সাধু, অথচ কাঁদতেছে। আমার হজরত বলতেন হাবদি হুজুর, এটাই শেষ কথা, যে বিবাহ হয়ে যাওয়ার পরে ছেলে পক্ষ মনে করবে, ছেলের বাপ মা মনে করবে আমাদের একটা মেয়ে বাড়লো, আমাদের একটা মেয়ে বাড়লো, এই মেয়েটাকে গড়ে নিতে হবে। কারণ বিয়ে যে বয়সে হয় ওই বয়সে মেয়েদের কোন অভিজ্ঞতা থাকে না, কোন তাজরিবা থাকে না, এমনি তারা নাকের সাথে লাকল, আমার বয়স কম, এদের কোন তাজরিবা থাকে না, এই জন্য গড়ে নিতে হয়। সবাই যদি দূরবীন লাগে ভুল তালাশ করে তাহলে আর ওই সংসার টিকবে না, ভুল তালাশ করবে না, গড়ে নিবে। নিজের মেয়ের জন্য যা করে বেটার বউর জন্য তাই করবে। তো ছেলে পক্ষ মনে করবে ছেলের বাপ মা আমার একটা মেয়ে বাড়ছে, একে গড়ে নিতে হবে। আবার মেয়ে পক্ষ মনে করবে, মেয়ের বাপ মা মনে করবে আমার একটা ছেলে বাড়লো, এই ছেলেটার খায়ের খাই করার জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আমার ছেলে, বাপেরা মেয়েকে ঠকায় কেন, সন্তান ছেলেদেরকে দিয়ে দেয় মেয়েদেরকে দিতে চায় না কেন, ব্যাপারটা কি? মেয়েকে আর মেয়ের জামাইকে পর মনে করে, এটা ইসলামের সাংঘাতিক মারাত্মক ভুল। মেয়েকে আর মেয়ের জামাইকে পর মনে করে, ওই নাতি নাতনির গুলোকে দূরের মনে করে, আর ছেলেটারে আপন মনে করে। তো জাহেলিয়াত, এই ধারণাটা জাহেলিয়াত। ছেলের পক্ষ নাতি নাতনির যে মর্যাদা, মেয়ের পক্ষ নাতি নাতনির একই মর্যাদা, একই নজরে দেখতে হবে। মেয়েও তোমার, জামাইও তোমার ছেলে। কাজেই ওকে দিলে পরের ঘরে গেল না, তোমার ছেলে মেয়ের ঘরে গেল, ওই জামাই তোমার ছেলে। ব্যাপকভাবে পাবলিকের এই ধারণা যে মেয়েকে কম দিয়ে পারলে বাঁচে, না দিয়ে পারলে বাঁচে, কেন? তাহলে সম্পদ পরের ঘরে চলে গেল, পর করতে আলো, পর রেখেও জামাই মানায়, পর রেখেও জামাই মানায়, পশ্চিম গেলেও না। তো এটা আমার শায়েখের কথা। দুপক্ষ এরকম মনে করবে তাহলে ইনশাআল্লাহ কোন ব্যাপারে কোন ঝগড়া, ফাসাদ, অমিল এর কোন সুযোগ থাকবে না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত যত বেশি হবে আল্লাহ তত খুশি হবে, আর তাদের মধ্যে যদি কোন রকম অমিল হয়, গড়মিল হয়, তত ইবলিস খুশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ না করুক কোন রকম অমিল যদি হয়, দ্বন্দ্ব দেখা দেয়, তো শয়তানে বাতাস দিতে থাকে, বাতাস দিতে থাকে। কেমনে এই বিবাহটা ভেঙে দেওয়া যায়, এর হাজার রকম চেষ্টা চালাইতে থাকে হাদিস আসছে। এই জন্য আল্লাহ রাসূল খান খুব মিল মহব্বত, খুব মিল মহব্বত, যত মিল মহব্বত হবে তত সব বেশি, তত সব বেশি। হাদিসে আসছে স্বামী বা স্ত্রী যখন একজন আরেকজনের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, তো স্বয়ং আল্লাহ তাদের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়। এত বড় ইবাদত। এই জন্য এই কথাগুলো খেয়াল রাখতে হবে। যেহেতু দুপক্ষ আলেম, এই জন্য আমি বয়ান লম্বা করতে চাইছি না, তাও যথেষ্ট কথা বলে ফেলছি। আল্লাহ তাআলা বরকত দান করেন। এখন আমি খুতবা দিব, খুতবা দেওয়ার পরে প্রস্তাব দিবে, এক এক করে গ্রুপ থেকে প্রস্তাব দিবে, এরপরে দোয়া পড়তে হবে। বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, ও জামা বাইনাকুমা ফি খাইর, এই দোয়াটা পড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة فقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكافر بكم الأمم ولو بالسبت أو كما قال رسول الله صلى الله عليه وسلم.
আপনি প্রস্তাব দেন,
একটু জোরে জোরে বলেন সবার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাকা, بارك الله عليك وجمع بينكما في خير.
مسلمات عزيزة مسلمات عزيزة خلاف حدودي محمد اسماعيل عبدالله
মহরে ফাতেমে মহর বলো, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। শুধু দোয়া করে দেন। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين يا رب الرحمين আমরা তোমার ঘরে সাদাসিধা তরিকায় তোমার দুই বান্দা বান্দির আকদের নিকার অনুষ্ঠান সম্পন্ন করলাম। আল্লাহ তুমি এই আকদের নিকার ভিতরে খায়র বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ কল্যাণ ও সালাহ ও ফালাহ ফয়সালা করে দাও। যত রকম খায়র বরকত হইতে পারে, মিল মোহাব্বত হইতে পারে, আল্লাহ শান্তি প্রশান্তি হইতে পারে, সব নিয়ামতের ফয়সালা করে দাও ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দিরা আল্লাহ তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ তোমার ঘরে এই জুমার দিন এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, তুমি এটাকে বরকতময় করে দাও। আল্লাহ এটাকে বরকতময় করে দাও। আল্লাহ তাদের মধ্যে খুব মিল মোহাব্বত সৃষ্টি করে দাও। আল্লাহ শয়তান যেন কোন সময় আল্লাহ এই মিল মোহাব্বতের মধ্যে কোন ত্রুটি সৃষ্টি করতে না পারে তৌফিক দান করো। এবং এই দম্পতিদেরকে আল্লাহ তুমি হেদায়তের উপরে কায়েম ও দায়েম রাখো, দিনদারির উপরে কায়েম ও দায়েম রাখো। আল্লাহ তাদেরকে আওলাদে সালেহা, আওলাদে সালেহা নসিব করো। আল্লাহ যারা দিনকে হেদায়ত ও কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ দ্বারা দুনিয়াকে আলোকিত করে দিবে এমন আওলাদে সালেহা নসিব করো। আল্লাহ এই দৌলত আমাদের সবাইকে নসিব করো, আমাদের সবাইকে নসিব করো ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের নেক মকসুদ গুলো পূরণ করে দাও, আমাদেরকে বরকতওয়ালা মাল নসিব করো ইয়া আল্লাহ। আমাদের যার পেরেশানি আছে, রোগ ব্যাধি মালা মুসিবত অভাব অনটন যে কোনো ধরনের পেরেশানি আছে, আল্লাহ তুই পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ মসজিদ বাসার দেশ বানায় দাও, দাওয়াত তালিমের দেশ বানায় দাও, আল্লাহ ওয়ালাদের দেশ বানায় দাও। আল্লাহ তবলিগ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, আল্লাহ ইহুদিদের এই সমস্যাকে তুমি দুরুৎসাত করে দাও, তাদের ষড়যন্ত্রকে বাতিল করে দাও, আওয়াম এবং ওলামাকে মিলায় দাও, তারা একসাথে এই কাজকে আগের থেকে বেশি জোরদার করতে পারে, আল্লাহ এই তৌফিক দান করো। এ আল্লাহ কেউ যেন কারোর থেকে দূরে না যায়, কেউ কাউকে দূরে ঠেলে না দেয়, আমরা মিল মহব্বতের সাথে এক ও নেক হয়ে এই কাজটাকে আগায় নিতে পারি, এই নবীওয়ালা কাজকে ফেতনার যুগে জিন্দা করতে পারি, এই তৌফিক দান করো। আল্লাহ মাওলানা সাদ সাহেবকে রুজু করার তৌফিক দান করো। আল্লাহ তার ভুলের কারণে পুরো দুনিয়া দুই টুকরা হয়ে গেছে, পুরো দুনিয়াতে আগুন লেগে গেছে, আল্লাহ তাকে তুমি রুজু করার তৌফিক দান করো, এই আগুনকে নিভানোর তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো, যত রকম ফেতনা থেকে মুক্তি চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে আওলাদে সালেহ নসিব করো, বরকতময় জিন্দেগি নসিব করো, সুন্নতি জিন্দেগি নসিব করো, দাওয়াতি জিন্দেগি নসিব করো, মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে মসজিদ মাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করো, মসজিদ মাসার খাদেম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভুল হইতে পারে, আল্লাহ আমরা বনি আদম ভুল হইতে পারে, কিন্তু ভুলের দরুন আমাদেরকে মাহরুম করে দিও না। আল্লাহ ভুলকে মাফ করে আখরি দমে হায়াত পর্যন্ত আমাদেরকে দিনই কাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো, এবং আমাদের খাতেমা ইমানের সাথে নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين।